জয় নিতাই, গতদিন আমরা এই শ্রী মহাভারতের পাণ্ডবগণের যে অজ্ঞাত বাস প্রসঙ্গ তা আমরা শ্রবণ করে আসছি বেশ কয়েকদিন ধরে। আজ আমরা সেই যে দ্রৌপদীকে অসম্মান করেছিল নরাধম কিচক, মানে বিরাট রাজার শ্যালক, তাকে আজ বধ করবেন মহাবলী ভীমসেন, যা দ্রৌপদীর সঙ্গে কথা হয়েছিল যে তিনি সেই নৃত্যশালায় অপেক্ষা করবেন। তাই আমরা সে প্রসঙ্গ শ্রবণ করতে চলেছি। বৈশম্পায়ন মহামুনি পরীক্ষিতের পুত্র মহারাজ জনমেজয়কে বললেন, হে রাজন, তারপর দ্রৌপদীর সঙ্গে কথা অনুযায়ী মহাবলী ভীমসেন ক্রোধে রক্তবর্ণ ধারণ করে নিশীতে, মানে রাত্রে, সেই নৃত্যশালায় প্রবেশ করে সেখানে এক শয্যার উপরে একটি চাদর মুড়ি দিয়ে তিনি শুয়েছিলেন। আর কিচক সেদিন কি করেছে, ভালো করে স্নান করে একেবারে জামাইবাবু সেজেছে, আর যত যত প্রকার অলংকার ছিল তা সব ধারণ করেছে। রাজধানীর সকলে, মানে অন্তপুরের সমস্ত নরনারীরা বলছে যে মহারাজকে আজকে খুব ভালো লাগছে, মানে কিচক। তারপরে সেই রাত্রে গিয়ে দেখছে যে সৈরন্ধ্রী সত্য সত্যই সেই বিছানায়, মানে শয্যায় পালঙ্ক পরি শুয়ে রয়েছে, কিন্তু সেখানে যে সে কালরূপী মহাবলী ভীমসেন শুয়ে আছে সে তো জানতে পারেনি। যখন মৃত্যু আসে তখন এই রকমই হয়, তখন রজ্জু দেখলে মনে হয় যেন সাপ, আর সাপ দেখে মনে করে বোধহয় এটাই রজ্জু। তা কিচকের ঠিক তদ্বদ অবস্থা। কিচক ধীরে ধীরে গিয়ে সেখানে মনে করছে যে সৈরন্ধ্রী হবে, মানে দ্রৌপদী, দ্রৌপদী নামে তো কেউ জানে না, তার সেখানে পরিচয়ই হচ্ছে সৈরন্ধ্রী। ধীরে ধীরে সে খাটের পাশে এক পা তুলে গায়ে হাত দিয়ে বলছে, সৈরন্ধ্রী, আজ আমি এত সুন্দরভাবে সেজেছি যে অন্তপুরের সকলেই আমার প্রশংসা করছে। তা দেখো, আমি যেভাবেই হোক না কেন যত অর্থ সংগ্রহ করেছি তা আজ আমি তোমাকে সব সমর্পণ করতে চাই, তুমি আমার রানী গো। ভীমসেন শুয়ে শুয়ে শুনছি, কিন্তু রাগও হয়েছে ভয়ঙ্কর, কারণ দ্রৌপদীকে অসম্মান করলে ভীমসেন কোনো প্রকারেই ক্ষমা করতে চায় না। কিন্তু কি করবেন, দাদা যুধিষ্ঠিরের কথা শুনতেই হয়, সেই জন্যই তিনি চুপ করে থাকেন, নচেত তাকে চুপ করানো কারো বাপের সাধ্য নেই। এবারে তিনি হেসে তার গায়ে হাত দিয়ে বলছেন যে আজ আমি জীবনটাকে একেবারে ধন্য করতে পারলাম, আর তোমার যে রূপ সেই রূপে আমি কেন, এই ত্রিভুবনের সকলেই মোহিত হয়ে যায়। তা যাক, তুমি যে আজ আমাকে এভাবে কৃপা করে দয়া করে স্বীকার করেছ এটা আমি মনে করি প্রভুর কৃপা। ভীমসেন মনে মনে বলছে, তোর প্রভুর কৃপা আমি একটু পরেই দেখাচ্ছি। তারপরে ধীরে ধীরে তাকে স্পর্শ করেছে, স্পর্শ করলে ভীম, সে বলছেন, আগে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, আর ভীম তো একেবারে মহামানব, বিশাল শক্তিশালী পুরুষ, সে উঠে দাঁড়িয়েছে আর হেসে বলছে তার মুচে হাত দিয়ে, বলছেন আজ তোকে আমি জমালয়ে পাঠাবো, আর গালিগালচ করে বলছে, ওরে পাপি, তুই এক অবলা নারীকে এইভাবে অত্যাচার করিস, আর তুই যে পাপী, কত স্ত্রীদের যে সতীত্ব নষ্ট করেছিস জোরপূর্বক, তা আমার কাছে তার লিস্ট আছে, তা আজ তার প্রতিশোধ আমি নিচ্ছি। আর কিচক তখন তো চোখে ধাঁধা দেখছে, বলছেন এ তো রুশিয়া বলল, আর সে যে বীর, সে যে জিমুতুকে বধ করেছিল, সে তো মাথার উপরে তুলে একেবারে সে ঘুরিয়েছিল ছাতার মতন, তাও কিন্তু কয়েকদিন আগেই দেখেছে। বলছেন সর্বনাশ, কিন্তু কিচকও সাধারণ না, কিচকের শরীরও ভীমসেনের থেকে আরো লম্বা চওড়া, সেও ভীষণ শক্তিশালী, তারও মধ্যে 10,000 হাতির বল সন্নিহিত। কিন্তু দুষ্ট ব্যক্তির যতই বল হোক না কেন, সে কিন্তু একজন ধার্মিক ব্যক্তির কাছে, সত্যনিষ্ঠ ব্যক্তির কাছে সে অনায়াসে পরাজিত হয়ে যায়। দস্যু যতই দুরাত্মা হোক, যতই ধনধার্য মানে ধন থাকে, কিন্তু সে কিন্তু বাস্তবিক মনের দিক থেকে দুর্বল থাকে। আর যারা সত্যকে আশ্রয় করে, ধর্মকে আশ্রয় করে, তারা মানে দেবতাদের পর্যন্ত ভয় করে না। সত্য বা ধর্ম এমনই জিনিস যে তার শক্তি সকলের কাছে ন্যূন হয়ে পড়ে। তাই ভীমসেন গর্জন করে সে বলছে, আজ আমি তোর এই পর্বতাকার বিশিষ্ট যে শরীর, তা আজ ভেঙে টুকরো টুকরো করে দেব। বলছেন সেই গজরাজকে সিংহ যেমনভাবে ধরে আক্রমণ করে, আমিও তোকে আজ জমালয়ে প্রেরণ করব। আর তুই সৈরন্ধ্রীকে যে অত্যাচার করতিস, তা সে আজ থেকে মানে নির্ভয়ে বিচরণ করতে পারবে। এবারে একে অপরের মধ্যে গর্জন আরম্ভ হলো, সে বিশাল নৃত্যশালা, তা আবার রাজধানীর এক পাশে, কারণ সেটা তো এক প্রকার বিদ্যালয় মতো খোলা ছিল, অতএব অন্য রাজ পরিবারের বা রাজাদের কন্যারা আসত শিখতে, তা যেমন বিদ্যালয়ের কিছুটা দূরে থাকে, ঠিক সেখানে লোকজন কেউ নেই, সেই বিশাল নৃত্য শিক্ষার কেন্দ্রে সেখানে এবারে ধস্তাধস্তি আরম্ভ হল। এবারে ভীম তাকে এমনভাবে ধরল অবলীলাক্রমে, ধরে তাকে প্রথমে মানে ঘুষাঘুষি আরম্ভ হল, করমর্দন দুজনে দুজনের হাত ধরে এ ওকে ফেলানোর চেষ্টা করে। যদি ভীম পড়েছে তাহলে ভীম এমনভাবে পদাঘাত মানে সাধারণ শব্দে লাথি মারে যে সে আবার উল্টে পাল্টে পড়ে, আবার তাকে ধরে, আবার কিচক হয়তো তাকে প্রহার করল, ভীমসেন তার হাতটাকে মুড়িয়ে ধরে পিঠে কিল মারছে। এবারে দেখতে দেখতে সেই যুদ্ধ ভয়ঙ্কর আরম্ভ হল। ভীমসেন তার বড় বড় কেশ মানে চুল ছিল, সেই চুল ধরল, চুল ধরে যখন উপরের দিকে টেনে তুলছে তাহলে কেমন অবস্থা, মুখটা হা হয়ে যাচ্ছে, তাকে ছাড়ানোর জন্য চেষ্টা করছে। এবারে কোনো প্রকারে যদি ছাড়ালো, এবারে দুজনে আবার হাত ধরাধরি করে ভীষণ যুদ্ধ আরম্ভ হয়ে গেল। একে অপরের মধ্যে তুমুল সংঘর্ষ বেশ খানিকক্ষণ ধরে চলছিল, আর দ্রৌপদীর রাত্রে ঘুম নেই, সে চিন্তা করছে কখন এই কিচক মরবে আর আমি শান্তি লাভ করব। দ্রৌপদী সে ভীমসেনের থেকেও ক্রোধী ছিল, তা সে দেখে দেখে আনন্দ পাচ্ছে। এবারে দেখতে দেখতে ভীম তাকে হাত দুটোকে ধরে নৃত্যশালায় মানে অর্জুনের যত সরঞ্জাম ছিল তা তো একেবারে তছনছ, তাকে হাত ধরে ঘোরানো আরম্ভ করল। এবারে ঘোরাতে ঘোরাতে তাকে ধীরে ধীরে উপরের দিকে মানে পা ধরে আর গলা ধরে উঁচু করে ফেললো সেই জিমুতোর মতন। তাকে অনেকক্ষণ ঘুরিয়ে এবারে এমনভাবে নিচে আছাড় মারল, সে তো পাকাপোক্ত জায়গা, আছাড় মারলে কি হয়, সে তো অবস্থা খারাপ। তারপরে ভীম তার যে বাহু, তার যে হাঁটু, সেই হাঁটু দিয়ে তার গলা চেপে ধরল, সে মানে প্রায় আধমরা হয়ে গেল, অচেতনও প্রায় হয়ে গেল। আর ভীমসেন গর্জন করতে করতে তার গলা এমনভাবে চেপে ধরলো হাঁটু দিয়ে, আর তার মুখে এমনভাবে মুষ্টাঘাত মানে ঘুষি মারছে যে সমস্ত শরীর থেকে মানে একেবারে রক্ত গঙ্গা বয়ে চলেছে। আর সে কি করলো, দেখতে দেখতে তার পিঠে এমনভাবে বসে পড়লো যে কিচকের চোখ দুটো বাইরে বেরিয়ে চলে আসলো, মানে এমনভাবে মেরেছে, এমনভাবে চেপে ধরেছে তার চক্ষু দুটো বাইরে বেরিয়ে আসলো। দেখতে দেখতে সেখানে কিচক মারা গেল। কিচক মারা গেলেও ভীমসেনের ক্রোধ শান্ত হলো না। ভীমসেন তখন কি করছে যে তার হাত আর পাগুলোকে ভেঙে দিচ্ছে, যেমন আগ ভাঙে আগ ভাঙার মতন ভেঙে দিচ্ছে, ভেঙে হাত পাগুলোকে গুটিয়ে একেবারে কচ্ছপের আকৃতি করে দিয়েছে। মারা গেছে তথাপি ভীমসেনের ক্রোধ তখনও বিনষ্ট হয়নি। ভীমসেন ওই মৃত কিচকের শরীরে মানে এমনভাবে পদাঘাত করছে, সে মানে তখনও গলাচ্ছে এমন অবস্থা, দিয়ে হাত পা দুটোকে ভেঙে রক্তাক্ত করে দিয়েছে, আর তার মানে শরীরটা দেখে মনে হচ্ছে কুর্মাকৃতি, কচ্ছপের মতো হয়ে গেছে। আর এইভাবে সে ভীষণভাবে ক্রোধিত হয়ে দ্রৌপদীকে দেখে বলছে, পাঞ্চালী, তোমার দিকে এই পৃথিবীতে কেউ যদি কুদৃষ্টিতে দেখে আমি ওকে এইভাবেই মেরে ফেলব, তাকে কোনো দেবতা, কোনো যক্ষ, কোনো গন্ধর্ব কেউ তাকে রক্ষা করতে পারবে না। দ্রৌপদী তো আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেল, বেশ হয়েছে, তুমি আমার মানে সব থেকে প্রিয় স্বামী। এবারে দ্রৌপদীরও মানে এটা আমি আমার বক্তব্য বলছি, জানি না ঠিক কিনা, দ্রৌপদীরও মানে যে মরে গেছে আর কাউকে না বলে সে যদি গিয়ে ঘুমিয়ে পড়ে তা না, দ্রৌপদী গিয়ে করছে কি, যাকে পাচ্ছে তাকে বলছে যে আমার গন্ধর্ব পতিদের মধ্যে একজন এসেছিল, সে ওই কিচককে মেরে ফেলেছে। আরে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লেই তো আর কেউ কিছু জানতে পারে না, কিন্তু দ্রৌপদী আনন্দে উৎসব মানাচ্ছে। এই কথা দেখতে দেখতে এই কিচকের 105 জন ভাই ছিল, তারাও মহাপরাক্রমী, তারা এসে তার তো মৃত্যু হয়েছে, দ্রৌপদী সেই শৈরন্ধ্রী আনন্দিতা হচ্ছে, আর তার ভ্রাতারা একেবারে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠে। আর তার সেই মৃত শরীরকে দেখে যত কষ্ট না পেল তার থেকে বেশি কষ্ট পেল তাকে যে একেবারে কুচলিয়ে কুচলিয়ে মারা হয়েছে, তার হাত পা ভেঙে একেবারে ছোট করে দিয়েছে। সে অত বড় বিশাল যুবক, মানে ভীমের থেকেও তার শরীরটা বড় ছিল, আবার তাকে মেরে হাত পা গুড়িয়ে ওই রকমভাবে ছোট করে রেখেছে, তাই দেখে তার 105 জন এবং পরিবারের সকলে একেবারে ভীষণভাবে দুঃখিত হল। তারা কি করলো, ক্রোধে অন্ত্যেষ্টি ক্রিয়া করতে যাচ্ছেন, তাই ক্রোধে বলছেন কি যে এই শৈরন্ধ্রীকেও এই কিচকের মানে চিতার সঙ্গে পুড়িয়ে মেরে ফেলা যাক, তাহলে অন্তত কিচকের আত্মা কিছুটা শান্তি পাবে। এবারে তারা কি করলো, রাজা বিরাটের কাছে গিয়ে বলল যে এই শৈরন্ধ্রীর স্বামী গন্ধর্ব এসে আমাদের কিচককে মেরেছে, হত্যা করেছে একেবারে নির্মমভাবে, তাই আমরা আপনার আদেশ দিতে এসেছি, আপনি আদেশ দিন যে আমরা ওই কিচকের সঙ্গে ওই একই শ্মশানে এই শৈরন্ধ্রীকেও পুড়িয়ে দেব জীবন্ত অবস্থায়। রাজা বিরাট বলল ঠিক আছে তাই কর। আবার দুঃখ নেবে এলো, দেখতে দেখতে একবারে দ্রৌপদী আবার মহাদুঃখে পতিতা হল। সকলে জোরপূর্বক সেই যে চিতা নিয়ে যাচ্ছিল একটি সুন্দর বিমানে রথের মধ্যে করে, তাতে দ্রৌপদীর হাত বেঁধে এক মানে রথের খুঁটির সঙ্গে বেঁধে দিল। বলছেন চলো তোমাকেও আজ পুড়িয়ে দেব কিচকের সঙ্গে। তখন সে একেবারে চিৎকার করছে, আর কৃষ্ণাকে যখন এইভাবে তারা ধরে নিয়ে যাচ্ছে সে আবার বিলাপ করছে, আর তার স্বামীদের নাম রাখা হয়েছিল তা আমরা শ্রবণ করেছি। তিনি তখন বলছেন হে আমার পতিগণ, আজ আমি মানে অনাথ হয়ে যাচ্ছি, আমি আজ মহা দুঃখে পড়েছি, এই সুতপুত্রেরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মানে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে। তা হে জয়, হে জয়ন্ত, হে বিজয়, হে জয়ত সেন, হে জয়তবল, তোমরা যদি আমার এই শব্দ শোনো তাহলে সেখানে এসেই আমা এখানে এসে আমাকে রক্ষা করো। কেউ শুনতে পেল না, ভীমসেন তখন ঘুমিয়েছিল রান্নাঘরে। ভীমসেন সব কথা তো জানে না, কিন্তু দ্রৌপদীর আর্তনাদ শুনে সে বলছে তাহলে তো শ্মশানে নিয়ে যাচ্ছে, শ্মশানে গিয়ে পাঞ্চালীকেও পুড়িয়ে ফেলবে। সে অন্য পথ দিয়ে তাদের আগে আগেই মানে দৌড়ে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দেখছে অস্ত্রশস্ত্র তো কিছু নেই, তা বিশাল এক বৃক্ষ আছে, সেই বৃক্ষে মানে বড় বড় ডাল একেবারে শুকিয়ে আছে, কারণ সেই শ্মশানের বৃক্ষগুলিতে কেউ ভয়ে হাত দেয় না, মনে করে ভূতপ্রেত থাকে, কিন্তু ভীমকে দেখলে তো ভূতপ্রেত পালিয়ে যায় ভয়ে। তাই ভীম সেই বিশাল বিশাল যে ডাল, সে এক একটা ডালই এক একটা বড় বড় বৃক্ষের মতন, সেগুলোকে ভেঙে ফেলল, বেশ কয়েকটা ভেঙেছে। ভেঙে ভীম তো খালি গায়ে, আবার একটা পৈতা লাগানো আছে, আর সে কাঁধে করে স্কন্ধে সেই বিশাল সেই ডাল যা বৃক্ষের মতো বড় এবং মোটা সোটা। তারা যখন শ্মশানে এসে গেছে তখন সে কিছুটা দূরে ছিল, যে বৃক্ষের ডাল কাঁধে করে নিয়ে ছুটছে, মনে হয় যেন ধান নিয়ে ছুটছে কটা, অত বড় বিশাল এক ডালকে নিয়ে। কিচকের 105টি ভাই আরো আত্মীয় স্বজন যারা ছিল তারা দেখে বলছে ওই দেখো সেই গন্ধর্ব ছুটে আসছে, কারণ মানুষের দ্বারা ওই রকম বড় এক বৃক্ষ তুলে নিয়ে দৌড়ানো তো সম্ভব নয়। তারা বলে ওই গন্ধর্ব এসে গেছে, পালাও। এবার তারা আর পালিয়ে যাবে কোথায়, ভীমসেন তাদের আগে দৌড়ে গিয়ে তাদের শ্মশানের দিকে দৌড়ানোর ব্যবস্থা করে নিল। এবারে পেছন দিক দিয়ে সে বিশাল বৃক্ষ তা দিয়ে তাদের পিটিয়ে পিটিয়ে সেখানেই শেষ করে ফেলল। 105 জন তো তার ভ্রাতাগণ ছিল, এছাড়া আরো আরো যে সমস্ত আত্মীয় স্বজনেরা ছিল তাদেরকে ওখানেই সেই শুকনো গাছের বিশাল বড় ডাল দিয়ে তাদের সেখানে মেরে ফেল। সবাই যখন মারা গেল, একটাও কেউ জীবিত নেই, সেখানে 105 আরো বোধহয় 200-400 আরো হবে, ভীমসেন একলাই মানে সেই গাছ দিয়েই মেরে ফেলল। এবারে পাঞ্চালীকে বন্ধনমুক্ত করে দিয়ে বলল তুমি যাও, গিয়ে তুমি রাজমহলে রানী সুদেষ্ণার কাছে চলে যাও, আমি অন্য পথ দিয়ে রান্নাঘরে যাই। মানে অন্য পথ দিয়ে ছুটে ভীমসেন বল্লভ সে নিজের কাজে লেগে গেল, কেউ বুঝতেই পারল না। কিন্তু এই খবর মানে শুধু তার দেশে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এবারে অপরদিকে কি হলো, যখন দ্রৌপদী সেই শ্মশানে গিয়েছিল তার রাজ বাটিকাতে বা সেই রাজধানীতে প্রবেশ করার আগে একটি নদী ছিল, তাই চিন্তা করলো স্নান করে নি, কারণ শ্মশানে গিয়েছে চান করলে শুদ্ধ মানা যাবে। তা চান করে স্নান করে সে যখন ঘুরছে মানে প্রবেশ করছে, সব নগরের বলছেন আরে ইনি হচ্ছেন সেই কিচককে বধ করেছেন তার স্বামী গন্ধর্বদের দিয়ে। আর এই কিচকের ভাই এবং তার আত্মীয় স্বজনদেরও তারা মেরেছে। অতএব এর দিকে কেউ তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখলেই ওর স্বামীরা এসে আমাদেরও মেরে ফেলবে। সকলে চোখ ঢেকে নিল, পুরুষেরা চোখ ঢেকে নিল, আর নারীরা দেখ, নারীদের তো কিছু করবে না, নারী নারীকে দেখবে। আর এই কথা চতুর্দিকে ঘোষিত হয়ে গেছে যে ওই সৈরন্ধ্রীর দিকে কেউ যদি মানে কুনজরে দেখে তার গন্ধর্ব পতিরা জেনে যায়, আর তারা এসে তাকে মেরে ফেলে। হাত পা ছোট করে দেয় মারার পরে। আবার তা কেউ আর তাকাই না, সকলে চোখ ঢেকে নিয়েছে, বলছেন মা তুমি যাও, দেবী তুমি যাও। আর অপরদিকে এই খবর শুনে রাজা বিরাটের তো আর ঘুম নেই, চিন্তায় তার মাথা ব্যথা করছে। সে অন্যান্য সেনাদের বলল যে কীচকের ভ্রাতাদের আর কীচককে বিশাল কাঠের একটা স্তূপ করে সকলকে একসঙ্গে পুড়িয়ে ফেলে অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন করো, আলাদা আলাদা করে তো ঝঞ্ঝাট। তাই বললেন কাঠ বিছিয়ে দিল চতুর্দিকে, দিয়ে তার উপরে সব ওই লাশ তুলে দিয়ে তার উপরে আবার কাঠ দিয়ে সব একসঙ্গে অন্ত্যেষ্টি ক্রিয়া করার জন্য আদেশ দিলেন বিরাট। আর ভয়ে কাঁপতে কাঁপতে রানী সুদেষ্ণার কাছে এসে বলছে, দেখো ওই সৈরন্দ্রী যদি আবার এখানে আসে তাহলে তাকে হাত জোড় করে বলে দেবে, ভাই দেবী তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, আমরা তোমাকে রাখবো না। আর বলবে যে তার গন্ধর্ব পতিরা বড় ভয়ঙ্কর, আবার যে কাকে মেরে ফেলবে, অতএব সে যেন এখানে আর না থাক। দ্রৌপদী যখন আবার যখন একেবারে মুখ্য দ্বারে এসে রাজধানীতে প্রবেশ করছে বিরাটের, তখন সমস্ত পুরুষগণ অন্যদিকে দেখছে ভয়ে, শুনেছে যে তার পতিরা এসেই মেরে ফেলে, আর পাঁচজন আসলে কি সর্বনাশ হবে, এই রাজ্যই উচ্ছেদ করে দেবে। সে বলছেন এক গন্ধর্ব এসেছে, সে নাকি আকাশের মতো তার শরীর, আর ভীম যখন ক্রোধিত হয় তখন কিন্তু আরো ফুলে লম্বা চড়া হয়ে যায়। তাই যত সব সৈন্য সামন্ত যা কিছু আছে তারা দ্রৌপদীর দিকে কেউ তাকিয়েই দেখে না। তাহলে এই গন্ধর্বপতি এসে মানে ভীম গিয়ে আবার দেবে উত্তম মধ্যম দিয়ে শেষ করে দেবে। এবারে ধীরে ধীরে সুদেষ্ণার কাছে গেল, সুদেষ্ণা বলছেন হে দেবী তুমি অনেক শক্তি সম্পন্না গন্ধর্বদের পত্নী, তুমি অনেক ভাগ্যশীলা, আমার পতিও তোমাকে ভয় পাচ্ছে, তা আমি তোমার কাছে মানে প্রার্থনা করি যে তুমি আজ এখান থেকে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও। অজ্ঞাতবাস শেষ হতে আর মাত্র 13 দিন বাকি, তাই তিনি বলছেন যে হে রানী আমার একটা দাবি আছে যে আমি আর এখানে 13 দিন থাকবো, 13 দিনের মধ্যে কোনো কথা বললে হবে না। সুদেষ্ণা আবার চিন্তা করছে ভয়ে ভয়ে, যদি তার কথা না মানি তাহলে ওই গন্ধর্ব যদি আবার আসে, তখন সকলেই ত্রাসিত হয়ে গেছে, গন্ধর্ব গন্ধর্ব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। 13 দিন আমি এখানে থাকলে থাকার পরে আমার গন্ধর্ব পতিরা তারা তোমাদের সঙ্গে পরিচিত হওয়ার পরে আমাকে এখান থেকে সসম্মানে নিয়ে যাবে, তোমাদের আর ভয় নেই, আর তোমাদের তাদের দ্বারা অনেক উপকারও হবে, আমি কখনো মিথ্যা বলি না। বললেন ঠিক আছে তাই হোক। 13 দিন আরো থাকলেন ভয়ে, মানে ভয়েই থাকতে দিলেন। আর এই সুদেষ্ণার কাছে রাজা বিরাট বৃদ্ধ হলেও আর ভয় আসে না, যদি দ্রৌপদীর দিকে চোখ পড়ে আর যদি মনে মনে যদি খারাপ চিন্তা এসে যায় তাহলে তো সেই গন্ধর্ব এসে আমাকেও দেবে পেটানি, ভয় আর তার দিকে মানে রাজার ওইদিকে আসেই না, রানীর দিকে যে ওখানে ওই সৈরন্দ্রী আছে। এই খবর দেখতে দেখতে হে রাজন জনমেজয়কে বৈশম্পায়ন ঋষি বলছেন যে কীচকের অকস্মাৎ যে বধ, এই বধ সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। সকলে বলছে একদিকে ভালোই হয়েছে, কারণ এই কীচক ছিল 10,000 হাতির শক্তি বিশিষ্ট ব্যক্তি, অত্যাচারী, নারী নির্যাতনকারী, আশেপাশের সমস্ত দেশগুলোকে নিজের বাহু বলে তাদেরকে বারংবার পরাজয় করে তাদের থেকে অর্থ ধন সম্পত্তি লুণ্ঠন করে রাজাকে যা দিত দিত তার 15 আনা নিজেই রেখে নিত। এবারে চতুর্দিকে এই আলোচনা আরম্ভ হলো যে গন্ধর্ব তাকে মেরেই দিল, যাক ভালোই হয়েছে, আপদ একটা গেছে। এবারে কৌরবরা তারা কি করল, বিশেষ বিশেষ সব অনুচর দূতদের পাঠিয়ে, গুপ্তচরদের পাঠিয়ে তারা কিছু লাভকরী হতে পারল না। পাণ্ডবদের সেই অজ্ঞাতবাসের সন্ধান তারা খুঁজে বের করতে পারল না। তারা বিভিন্ন জায়গায় লোক পাঠালেন, কিন্তু তারা সকলে এসে বললেন, মহারাজ আমরা বিভিন্ন স্থান ভ্রমণ করে দেখলাম, কিন্তু তাদের কোনো খোঁজ খবর কিছু পাওয়া গেল না। সেখানে অনেক মহাত্মা ভীষ্ম আছেন, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য এবং সেই দুষ্ট দুর্যোধন, অন্ধ রাজা আর দুষ্ট দুর্যোধনের ভ্রাতারা সকলেই ছিলেন, কর্ণাদিও আছেন। সেখানে এসে দূতগণ এই কথা বলল, আর তারা বলছে যে আমরা সমস্ত জায়গায় খুঁজে খুঁজে তার যে মুখ্য সারথি ছিল ইন্দ্রসেন এবং প্রমুখ প্রমুখ সাথীগণ সারথিগণ তাদের সঙ্গেও আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু তারা তো দ্বারকাতে আছে, কেউ কেউ পাঞ্চাল দেশে রয়েছে। তা আমরা মনে করি যে ওই পাণ্ডবগণ বোধহয় বনে জঙ্গলে থাকতো, বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবারে এর মধ্যে সেখানে অন্যান্য রাজারা ছিল, তাদের মধ্যে ওই কথাই আলোচনা হচ্ছিল যে সেই দুষ্ট কিচক সে মারা গিয়েছে। ওই বৃদ্ধ রাজা বিরাট সে অত শক্তিশালী নয়, এই কিচকই নিজের শক্তিতে দেশগুলোকে নিজের আয়ত্তে করে রেখেছিল। তা সে যখন মারা গেছে, তাহলে আমরা বরঞ্চ এক কাজ করি যে ওই দেশকে লুট করি। এই কথা বলছেন ত্রিগর্ত দেশের রাজা, আর ত্রিগর্ত দেশের রাজা সেই কিচকের হাতে না হলো 5-6 বার পরাজিত হয়েছে। তাই সে বলছে যে আমরা এখন সেই সময় এসেছে, আমরা এখন সেই মৎস্য দেশকে জয় করব। তাতে কর্ণ বললেন, এটা খুব ভালো কথা। দুঃশাসন বললেন, এটা আরো ভালো কথা। এবারে একে অপরে সকলের মধ্যে মানে আলোচনা হয়ে ত্রিগর্ত দেশের রাজা সে বলল যে ঠিক আছে, তাহলে যুদ্ধের জন্য তৈরি করা হোক। কৌরবগণ বলল ত্রিগর্ত দেশের রাজাকে, তার নাম সুশর্মা, বলছেন দেখুন সুশর্মাজি, আপনি প্রথম দিন তার কিছু গোধন লুট করবেন, তারপরে আমরা অন্য দিকের গোধনকে লুট করব, তারপরে অর্থ কড়ি সম্পদ যা কিছু পাবো আমরা সব ভাগ ভাগ করে নিয়ে দেব। বললেন ঠিক আছে, তাই হবে। সুশর্মাও তাতে রাজি হলো, কারণ সে পূর্বে যে অসম্মানিত হয়েছে, বারংবার পরাজিত হয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার জন্য। বলছেন ঠিক আছে, এ তো মানে এক প্রকার ফাইনাল হলো আমাদের এই মানে কথাবার্তা, এখন কি করা যাবে? আর তো অল্প কয়েকদিনের মধ্যেই অজ্ঞাতবাস কাল সমাপ্ত হয়ে যাবে পাণ্ডবদের, এখন কি করা যেতে পারে? কর্ণ শুনে তিনি বললেন, হে ভরতনন্দন, মানে দুষ্ট দুর্যোধনকে বলছি, আপনি এক কাজ করুন, আপনার বিশেষ পরিচিত এবং সম্পর্কিত, আপনাকে যে মানে, আপনাকে যে শ্রদ্ধা করে, ইয়ম্বিধ ব্যক্তিদের গুপ্তচরে নিযুক্ত করে তাদের খবর বের করুন। তারা বনে জঙ্গলে, পর্বতে, পর্বতের গুহায়, গ্রামে এবং ক্ষেত, খামার, পল্লী এবং শহরে শহরে মানে নগরে নগরে তারা অন্বেষণ করুক। বললেন ঠিক আছে, তাহলে সেজন্য আমি বিশেষ ব্যক্তিদের পাঠাই। তত্ত্বদর্শী মহাপরাক্রমশালী দ্রোণাচার্য তিনি বললেন, তারা সেখানে আছে, তাহলে তো কিছু উপদেশও দিতে হয়। তা দ্রোণাচার্য বললেন যে পাণ্ডবরা সুরবীর, বিদ্বান, বুদ্ধিমান, জিতেন্দ্রিয়, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, কত বিশেষণ লাগাচ্ছে, আর বুদ্ধিমান ইত্যাদি, অতএব ধর্মরাজের নির্দেশ তার অন্যান্য ভ্রাতারা পালন করে। তা এইরূপ মহাপুরুষগণের নাশও হয় না, তাদের নাশ করা বড় দুরূহ হয়ে ওঠে। এবং তারা কারো দ্বারা অসম্মানিত হন না। তাদের মধ্যে ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত শুদ্ধচিত্ত, গুণবান, সত্যবান, নীতিবান এবং পবিত্র আত্মা এবং তেজস্বী। তাদের চোখে দেখলেও কেউ চিনতে পারবে না, তাদের চেনা বড় মুশকিল। অতএব এই কথা স্মরণ রেখে আমাদের ব্রাহ্মণ, সেবক এবং শুদ্ধ পুরুষদের, যারা তাদের চেনেন, তাদেরকে পাঠাও, তাহলে যদি কিছু করতে পারো। দ্রোণাচার্য এই কথা বললেন। তারপর সেখানে ভরতবংশের পিতামহ, দেশ কাল জ্ঞাতা ধর্মজ্ঞ ভীষ্ম, তিনি কি বললেন কৌরবদের? বললেন, হে কৌরবগণ, ভরতনন্দন, পাণ্ডবদের ব্যাপারে আমার যা ধারণা তা আমি ব্যক্ত করছি। নীতিমান ব্যক্তিদের নীতি দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা নষ্ট করতে পারে না। যে নীতি নিয়ে চলে তা যে দুর্নীতি নিয়ে চলে, সেই দুর্নীতি বিশিষ্ট ব্যক্তি সময়ের জন্য বলশালী হয়, কিন্তু সে নীতিজ্ঞ ব্যক্তিকে কখনো পরাস্ত করতে পারে না। তা যুধিষ্ঠিরের যে নীতি, তাতে আমার মতো ব্যক্তিরা কখনো তার নিন্দা করতে পারে না। তাকে সুনীতিই বলা উচিত, দুর্নীতি বলা ঠিক নয়। তা রাজা যুধিষ্ঠির যে নগর বা রাষ্ট্রে থাকবেন, সেখানে জনতাও দানশীল হবেন, কারণ সেখানে দুষ্ট লোক থাকলে তারা ভদ্রলোক, অতএব তারা সেখানে থাকবেন না, তারা ধর্মাত্মা ব্যক্তি মানে ভদ্র। আর প্রিয়বাদিনী তারা জিতেন্দ্রীয় লজ্জাশীল হবেন, যেখানে থাকবেন সেখানকার লোকগুলোর মধ্যে এই সমস্ত সদ্গুণ বিদ্যমান না থাকলে সেই স্থানেই তারা থাকবে না। কারণ ধর্মাত্মা ব্যক্তিরা তারা কখনো শঠের সঙ্গে মিশতেই চান না। যেখানে তারা থাকবেন সেখানকার লোক সংযমী, হৃষ্টপুষ্ট, পবিত্র, কার্যকুশল এবং ঈর্ষা মানে এই সমস্ত বিশেষ দক্ষতা তাদের থাকবে। আর তারা ঈর্ষাপূর্ণ, অভিমানী, অহংকারী এবং দোষদর্শী হবে না। সেখানে সবসময় কি হবে, বেদধ্বনি শোনা যাবে, বড় বড় যজ্ঞাদি হবে, মেঘ ঠিক মতো বৃষ্টি দেবে, রাজ্য ধনধান্য পূর্ণ এবং ভয়শূন্য হবে, মলয় বায়ু প্রবাহিত হবে আর পাষণ্ড শূন্য রাজ্য হবে। কোনো প্রভাবের ভীতি থাকবে না, গোধনের আধিক্য থাকবে, সেখানে গোদুগ্ধ, ঘৃত, দই এবং খুবই সরস পুষ্টিদায়ক খাদ্যাদি বিদ্যমান থাকবে। আর রাজা যুধিষ্ঠির খুবই ধর্মনিষ্ঠ, তার মধ্যে সত্য, ধৈর্য, দান, শান্তি, ক্ষমা, লজ্জা, স্ত্রী, কীর্তি এবং তেজ বিদ্যমান থাকবে। আর তিনি দয়ালু ভাব ও সারল্য সর্বদাই বিরাজ করে তার মধ্যে। অতএব সাধারণ লোকের কি কথা, বিচক্ষণ ব্রাহ্মণ্য তাকে চিনতে পারবে বলে আমার মনে হয় না। আর সুতরাং যে স্থানে এইসব লক্ষণ দেখা যাবে, তোমরা সেখানে গিয়ে পাণ্ডবদের অন্বেষণ করলে খুঁজে বের করতে পারবে বলে আমার বিশ্বাস। আমার যা জ্ঞান, আমি যা তাদের সম্পর্কে জানি, সে বিষয়ে আমি ব্যক্ত করলাম। হে দুর্যোধন, এবার তোমাদের যা ইচ্ছা তাই করো। তারপর মহর্ষি শরদবাণের পুত্র কৃপাচার্য, তিনিও তাই বললেন যে বয়োবৃদ্ধ আমাদের পূজনীয় পিতামহ ভীষ্মদেব যে কথা বলেছেন এ যুক্তিযুক্ত। অতএব তিনি যে কথা বলেছেন তাতে আমারও মানে মত আছে। অতএব সেই ভীষ্মদেবের মত অনুযায়ী আপনারা যা ভালো হয় সেই কার্যই করুন। বলছেন ঠিক আছে। তারপরে বিশেষ বিশেষ সব গুপ্ত চরগণকে নিযুক্ত করে মানে চতুর্দিকে পাঠিয়ে দিল। আর তারা তখন কি করলো, ত্রিগর্ত দেশে রাজা মহাবলী সুশর্মা কর্ণের দিকে তাকিয়ে দুর্যোধনকে এবারে তাদের যুদ্ধের সেই প্রস্তুতি নিচ্ছে। সুশর্মাকে বলল যে তুমি তোমার সৈন্য সামন্ত সেনা নিয়ে, এই কিচক মারা গিয়েছে, এখন সেই মৎস্য দেশের উপরে আক্রমণ করো। তারা গোধন লুট করার জন্য প্রস্তুতি নিয়ে তারা চলল। দেখতে দেখতে যে সমস্ত গোরক্ষকগণ ছিল তাদের সঙ্গে যুদ্ধ করে মহাপরাক্রমী সেই মানে সুশর্মা রাজা, সে তাদের গোধন নিয়ে পালিয়ে যেতে লাগল। তাদের মধ্যে মুখ্য যে সেবক ছিল সে রথে করে এসে মহারাজকে বললেন, মহারাজ আপনার 100,000 গোধন রাজা সুশর্মা সে জোরপূর্বক নিয়ে চলে যাচ্ছে, তিনি ত্রিগর্তের মানে ত্রিগর্ত রাজ্যের রাজা। বলছেন আমি তো তাকে চিনি। বলছেন আর আপনি বিলম্ব করবেন না, সে 100,000 ধেনু নিয়ে পালিয়ে যাচ্ছে, অতএব আপনি তার অনুগমন করুন। দেখতে দেখতে সুশর্মার কথা, সুশর্মার এই গোধন লুটের কথা শ্রবণ করে মহারাজ বিরাট তিনি কি করলেন, সঙ্গে সঙ্গে সব সৈন্য সামন্ত মন্ত্রীদের ডেকে সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে সেখানে বহু বহু মানে রথ একত্রিত হলো, সব সৈন্য তৈরি, রাজা যাবেন। তিনি বললেন আরও 4 রথ আনয়ন করো, তাতেও অস্ত্রশস্ত্র ভরে দাও, আমার সঙ্গে রসিয়া বল্লভ যাবে, আর আমার মিত্র কঙ্ক যাবে, আর আমার অশ্বসেবক এবং গোসেবক যে নকুল এবং মানে নকুল সহদেব, তাদের তো নাম অন্য, তারাও সঙ্গে যাবে, তারাও মহাবীর বলে আমি মনে করি, অতএব তারাও সঙ্গে যাবে। এবার 4 ভাই চললেন, কেউ কাউকে চিনে না, এমনভাবে চললেন। এবারে গিয়ে তারা সেই অত গরু যেখান থেকে যাবে ও তো পদচিহ্ন দেখেই যাওয়া যাবে, খুরের চিহ্ন দেখে যাওয়া যাবে, তাই সেই খুরের অনুগমন করে তারা দেখতে দেখতে এক ব্যূহ রচনা করে তাদেরকে ঘিরে ধরল, তাদেরও অনেক সৈন্য সামন্ত। এবারে একে অপরের মধ্যে একেবারে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। একদিকে সেই ত্রিগর্তের রাজা সুশর্মা তার সৈন্যগণ ঝাঁপিয়ে পড়ল এই মৎস্য দেশের সৈন্যদের মধ্যে, একে অপরের মধ্যে তুমুল যুদ্ধ, দেখতে দেখতে ক্ষত বিক্ষত রক্তাক্ত এবং সব প্রায় মৃত হতে চলল, সমস্ত শরীর পড়ে যাচ্ছে সেখানে, সব মারা যাচ্ছে, দুই পক্ষের সেনা এইভাবে নিহত হতে থাকলো। আর সুশর্মার সঙ্গে যুদ্ধ হলো, আর ভীমসেন সে মাঝে নেবে গদা দিয়ে যেটাকে পাচ্ছে মানে হাতি ঘোড়া উট যা কিছু পাচ্ছে সব পিটিয়ে মেরে ফেলছে, শুধু গাবিদের বাঁচিয়ে যত জীব জন্তু যা পাচ্ছে সব পিটিয়ে ওখানেই মেরে ফেলছে। হাতি দেখলো হাতির মাথায় এমনভাবে গদা দিয়ে প্রহার করলো, হাতি তো খুব ভালো চিৎকার করে, সে তো চিৎকার করতে করতে সেখানেই একেবারে পড়ে জমালয়ে চলে যাচ্ছে। এইভাবে নকুল এবং সহদেব আর মহারাজ দুর্যোধন মানে কঙ্ক, সে তো ভয়ঙ্কর যুদ্ধ প্রদর্শন করাল। এবারে যুদ্ধ আরম্ভ হলো সেই সুশর্মার সঙ্গে বৃদ্ধরাজ বিরাটের সঙ্গে, সে এক অদ্ভুত যুদ্ধ। কিন্তু সেই বিরাট রাজা বৃদ্ধ হলেও তার মধ্যে যুদ্ধ কৌশলী বিদ্যা ভালোই ছিল, তারা একে অপরের মধ্যে একেবারে সাংঘাতিকভাবে যুদ্ধ আরম্ভ করল। আর এদিকে রসিয়া বল্লভ ভাইয়া, আর এদিকে দুর্যোধন, এদিকে ধর্মরাজ যুধিষ্ঠির আদি, তারাও মানে ভয়ঙ্করভাবে অন্যান্য যে সমস্ত সেনা সেনাপতি এবং অন্যান্য যারা যারা ছিল মানে মহারথী, তাদেরকে বধ করা আরম্ভ করলেন। এইভাবে বধ করতে করতে সেই যে বিরাট নরেশ, সে প্রায় 500 মহারথীকে বধ করল, আর বল্লভ ভাইয়া মানে ভীম দাদা সে প্রায় 650 মহারথীকে বধ করল, জীবজন্তু বধ করল, রথ ভেঙে একেবারে তছনছ করে দিতে লাগলো। আর নকুল সহদেব তারাও অনেক মহারথীকে বধ করল, আর ধর্মরাজ যুধিষ্ঠির তিনিও প্রায় 800 মতন মহারথীদের বধ করে ফেললেন। এবারে যুদ্ধ হচ্ছে রাজায় রাজা, অতএব তারা সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছেন আর রাজার প্রতি তাদের দৃষ্টি রয়েছে। এবারে দেখতে দেখতে যুদ্ধ হতে হতে সেই বিরাট নরেশের উপরে আক্রমণ করে দিল এই রাজা সুশর্মা, ত্রিগর্তের রাজা। সুশর্মা করলো কি, তার ঘোড়া চারটেকে মেরে দিল, সারথিকে মেরে দিল। এবারে সে ছুটে গিয়ে নেবে তাকে, মানে রাজাকে বন্দি বানিয়ে নিজের রথে করে পালাতে লাগলো। এবারে যখন পালাতে লাগলো তখন মানে ভীমসেনকে বলছেন যুধিষ্ঠির মহারাজ যে ভীম যেন সে পালিয়ে না যায়। বলছেন, ও দাদাজি আপনার চিন্তা নেই, আমি এসব কাজ খুব ভালোই পারি, আর আপনি আদেশ করেছেন। অনেক দিন ধরে ভীমসেনের গা হাত পাও চুলকাচ্ছে, ভালো করে যুদ্ধ করতে পারে না, লুকিয়ে থাকতে হয়। তখন ভীমসেন মহারাজ যুধিষ্ঠিরকে বলছেন যে দাদাজি, এই যে সামনে যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এ তো আমার সেই সোনার গদা তো বাঁধা রয়েছে, সে তো বিশাল ভার, সে বোধহয় 20 জন মিলে উঁচুও করতে পারে না। সেটা আবার সেই যে মায়াবী দানব ময়দানব এনে দিয়েছিল সেই গদা, সেটাই তার প্রিয় গদা, তা সেটা তো সমীবৃক্ষের উপরে সব বাঁধা আছে। এখন অত বড় ভারী না হলে ভীমসেনের আবার ভালোও লাগে না। তা বলছেন, সামনে একটা গাছ বোধহয় কত যোজন উঁচু তার নেই ঠিক। বলছেন, দাদাজি এই যে গাছের ডাল, এটা আমার কাজে দেবে। তা বলছেন, ভীম তুমি সাধারণ মানবের মতো কাজ করো, মানে তুমি মহামানবের কাজটা কয়েকদিন পরের থেকেই দেখাও, কারণ তুমি যদি ওই অত বড় গাছের ডাল ভাঙো, তোমাকে আগে গন্ধর্ব বলে সকলে পালিয়ে গেছে, কিন্তু এখন তোমাকে বল্লভ বলে সকলে জানে। অত বড় বৃক্ষের ডাল যদি তুমি আঁকের মতো ভেঙে ফেলো, তাহলে লোকে জানবে এই সেই ভীমসেন, তোমাকে চিনে ফেলবে। অতএব তুমি সাধারণ মানবের মতো যুদ্ধ করো, যাতে আমাদের কেউ চিনে না ফেলে। বলছেন, ঠিক আছে। ভীমসেন আবার, যারা শক্তিশালী পুরুষ হয় না, ওদের যেমন ক্রোধী হয় আবার তেমন বোকাও হয়, সরলও হয়। বলছেন, হ্যাঁ হ্যাঁ, এটা তো দাদা ঠিক, এটা আমার মনে ছিল না। তাই এবার তিনি তীর ধনুক নিয়ে সে একেবারে বৃষ্টির মতো মানে স্বর ছাড়া আরম্ভ করল। এবারে দেখতে দেখতে চতুর্দিকে তার সৈন্যগণকে বিনষ্ট করে এবারে 10টি বাণের দ্বারা তার ঘোড়াকে মেরে দিলেন আর তার সারথিকে মেরে দিলেন। এবারে দেখলো যে এই মানে বিশাল কায় বিশিষ্ট এই ব্যক্তি আমাকে তো ধরেছে। তখন সুশর্মা সেই রথের থেকে মানে লাফ দিয়ে এবারে ছোটা আরম্ভ করলো প্রায় 60 কিলোমিটার স্পিডে। এবারে যখন ছুটছে, ভীমসেন বলছে, দাঁড়া গরু চোর, গরু চোরার গরু চুরি করার এত শখ, তোকে আমি দেখাচ্ছি, জমালয়ে পাঠাবো। কিন্তু ভীম দাদার আদেশ, এই যুধিষ্ঠির দাদার আদেশ আছে যে তাকে প্রাণে মারবে না, ধরে নিয়ে আসবে। এবারে ছুটছে আর বলছে, দাদাজি আমি আসছি ওকে ধরে নিয়ে। এবারে ভীম আবার ছুটতেও পারে তীরের মতন, বড় শরীর ধরে কি হবে, সে ছুটে গিয়ে তাকে ধরে একেবারে বেঁধে আবার নিজের রথে করে এনে মহারাজ যুধিষ্ঠিরের চরণে ফেলে দিয়ে বলছেন যে আপনাকে আমি এই দুষ্টকে এনে দিলাম। এবারে তাকে চুলের মুঠি ধরে বলছে, ক্ষমা চা। তো যুধিষ্ঠির মহারাজ তিনি তো কঙ্করূপী আছেন, বলছেন, কার কাছে ক্ষমা চাবে? বলছে, কেন, আপনার কাছে? বলছে, না না, আমি তো কঙ্ক, আমার কাছে কেন ক্ষমা চাইব, রাজার কাছে ক্ষমা চাক। তারপরে আবার চুলের মুঠি ধরে তাকে রাজা মানে বিরাটের চরণে ফেলে দিয়েছে। বলছেন, বল, তুই সমস্ত বিদ্বানদের সভায় এবং রাজন্যবর্গের সভাতে গিয়ে বলবি যে আমি তাদের দাস। বলছেন, ঠিক আছে, আমি তাই বলবো। এবারে বোধহয় বিরাট রাজা তাকে বোধহয় কিছু শাস্তিও দিতেন কিনা তিনি জানেন, কিন্তু তার পূর্বেই ধর্মরাজ যুধিষ্ঠির কঙ্করূপে আছেন, তাই সেই কঙ্ক বলছেন যে মহারাজ, একে আপনি ক্ষমা করে দিন, তো পরাজিত, একে আর কিছু না করাই ভালো, ছেড়ে দিন। তাই মহারাজ বিরাটকে দণ্ডবাদ প্রণাম করে সে মাথা নিচু করে লজ্জিত হয়ে নিজ রাজ্যের দিকে ফিরে চলে গেল। এই চার ভাইয়ের অপূর্ব পরাক্রম দেখে বিরাট নরেশ তিনি চিন্তা করছেন, এ আবার কেমন বীর, যারা আমার গোশালায় কাজ করে, যে আমার অশ্ব সেবায় নিযুক্ত, যে আমার রসুয়া, যে আমার কঙ্ক, তারা এত বড় বীর, তার সেই বুড়ো মাথায় আর কিছু ঢোকেও না। তাই কি করবেন, তিনি বলছেন, হে কঙ্ক, আমি তো পরাজিত হয়েই গিয়েছিলাম, তা তুমি তো বল্লভকে দিয়ে যেভাবে এই সৈন্যদের নিহত করালে, এ সাধারণ ব্যক্তির কাজ নয়, তাই এই দেশের রাজা তোমাকে আমি করে দিলাম, হে কঙ্ক এই রাজমুকুট আমি তোমাকে দেব। তা বলছে, না না তাই কোনোদিন হয় নাকি, আমি তো আপনার সেবক মহারাজ। সেবক তো স্বামীর জন্য প্রাণ পর্যন্ত নিছাবার করে দেয়, তা আমি তো সেই কাজই করেছি, আমি একজন উচিত সেবকের যে কাজ সেটাই করেছি, অতএব আমি তো রাজমুকুট পেতে পারি না, আপনি আমাকে বকশিশ দিতে পারেন, ধন্যবাদ দিতে পারেন, তা বলে রাজমুকুট আমি কি করে নেব, তা হয় না। বলছেন, ঠিক আছে হে কঙ্ক, হে বল্লভ, তোমরা বলো যে তোমরা আমার থেকে কি চাও, তোমাদের মন অভিলষিত এই পৃথিবীতে যা কিছু আছে আমার থেকে চেয়ে নাও, আমি গর্বের সঙ্গে তোমাদের তা প্রদান করব। বলছেন, মহারাজ আপনি আমাদের প্রতি এই রকম কৃপা দৃষ্টি রাখবেন, এটাই আমাদের কাছে সব থেকে বড় পুরস্কার, আর আমরা চাই যে আপনার মন সর্বদাই যেন ধর্মে থাকে এবং আপনার জন্য ধর্মে মতি হয়, এটাই আমরা চাই। কারণ এই বৃদ্ধ নরেশ সে ওই কিচকের চক্রে পড়ে কিছু অকর্ম কুকর্ম করে ফেলতেন বললে ভুল হবে, বাধ্যতামূলকভাবে তাকে করতে হয়। যেমন সৈরন্ধ্রীকে বলল ঠিক আছে তার সঙ্গে তাকে জ্বালিয়ে দাও, কারণ জানে ওই কিচকের 105টি ভাই তারাও মহা উৎপাত করে এবং উপদ্রবী, এখন যদি তাদের মতে মত না মেলায় তাহলে ওই রাজাকেই মেরে ফেলবে, তাই সে বাধ্যতামূলকভাবে এমন করেছে। তাই সে কথাটা সরাসরি না বলে তিনি কথাটা ঘুরিয়ে বললেন যে হে মহারাজ, আপনার যাতে ধর্মে মতি থাকে, এ বলার উদ্দেশ্য এটাই। এবারে সেই নরাধামকে ছেড়ে দিলে সে তো চলে গেল। এবারে কঙ্ক মহারাজকে বললেন, মহারাজ আমরা তো বহু দূরে চলে এসেছি, আমাদের যেতে যেতে সকাল হয়ে যাবে, তা আপনি দ্রুতগামী অশ্ব আরোহী যে সমস্ত সৈন্যেরা আছে তাদেরকে পাঠিয়ে আপনার জয় ঘোষণাটি আগের থেকেই রাজ্যে পৌঁছে দিন। বলছেন, হ্যাঁ কঙ্ক তুমি তো ঠিক বলেছ। আচ্ছা কঙ্ক তুমি বলো তো, তুমি কি কোনো দেশের রাজা ছিলে? তো বলছেন, আমি তো কঙ্ক, আমি কি করে রাজা হব, আমি তো সেই সম্রাট যুধিষ্ঠিরের একজন বিশেষ সেবক ছিলাম। তারপরে সেই দ্রুতগামী অশ্ব আরোহী যে সমস্ত সৈন্যগণ ছিল তারা অতি দ্রুত গতিতে কয়েক ঘন্টার মধ্যে তারা বিরাট দেশে গিয়ে মহারাজের জয় জয়কার ঘোষণা করলেন, মহারাজ যাবেন বলে সেখানের পথ সুসজ্জিত করে দিলেন এবং তারা আগের থেকেই ব্যবস্থা নিলেন, কারণ তখনকার দিনে এই ঘোড়া ছাড়া অন্য কোনো সাধন ছিল না, তাই তারা খবর পেল, ব্যবস্থা রেখেছে সব, রাজাকে স্বাগত করবেন, যদি রাজা কোনো রাজাকে পরাজিত করে জয়ী হয়ে ফিরে আসেন তাহলে তাকে স্বাগত করার বিধান রয়েছে। তাই রাজ্যের সকলে সানন্দে সেই মৎস্য নরেশের জন্য এবং রসুয়া বল্লভ আর কঙ্ক এবং সেই গোরক্ষক আদি যে সমস্ত নকুল সহদেব ছিলেন তাদের কথাও রাজ্যে ঘোষিত হলো, তাদের সুন্দর ব্যবস্থা নিলেন, তাদেরকে স্বাগত জানালেন, একে একে তারা সকলে রাজধানীতে গিয়ে পৌঁছালেন এবং রাজা কঙ্ক মানে সেই মৎস্য নরেশ সকলের কাছে, সমস্ত মন্ত্রী এবং সমস্ত প্রজাদের কাছে রসিয়া বল্লভ তথা কঙ্কের বিশেষ অবদানের কথা জ্ঞাত করালেন। অর্জুন তো নপুংসক বেশে ছিলেন, তাই চিন্তা করতেন যে তাকে নিয়ে যাননি, কেন নিয়ে যাননি, সে তো নপুংসক, তাকে কি করে নিয়ে যাবে, সে যুদ্ধে গিয়ে করবেই বা কি, সে তো মেয়েদের নাচ গান বাজনা শেখায়, তাই তাকে সেই কাজে লাগানো হয়নি। এবারে দ্বিতীয় দিনের যুদ্ধে সেখানে কে কে আসছেন, দ্বিতীয় দিনের যুদ্ধে মানে মহারথি কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, পিতামহ ভীষ্মদেব এবং দ্রোণাচার্য ইত্যাদি ইত্যাদি সকলে সেখানে আসবেন, কৃপাচার্য যারা মহারথী যাদেরকে দেখলে দেবতাগণ পর্যন্ত পিছিয়ে যান, সেই সমস্ত মহারথীরা আগামী দিন আসবেন এবং সেখানে পাঠানো হবে কাকে, এই বৃহন্নলা মানে অর্জুনকে, দ্রৌপদী বলবেন যে এই বৃহন্নলা যদি কারো সারথি হয় তাহলে তার জয় অবশ্যই। সেখানেও তর্ক বিতর্ক হবে, তারপরে সেই বৃহন্নলা মানে অর্জুনও যাবেন। তা আগামী দিন তার ত্রয়োদশতম বর্ষ যা অজ্ঞাতবাসের সঙ্গে সমাপ্ত হয়ে যাবে, সেই শুভক্ষণ আগামী দিন। তা আমরা সেই অর্জুনের পরাক্রম, অর্জুনের সেই দিব্যাস্ত্র নিক্ষেপ শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধেশা নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয় শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয় শ্রী শ্রীকৃষ্ণ বেদব্যাস ভগবান কি জয় শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয় শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয় শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয় শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয় শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয় সিদ্ধ শ্রী রামকৃষ্ণ পণ্ডিত বাবা কি জয় শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয় শ্রী অধ্যক্ষ রামগোপাল দাসজি মহারাজ কি জয় 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 শ্রী রাধে রাম গৌর হরি বল।